ঢাকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শুক্রবার বেলা 11:00 আর বাংলাদেশ ও ভারতে শুক্রবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের মতে, বাংলাদেশ নামক রাষ্ট্র তার নাগরিকদের সমান অধিকার দিচ্ছে না।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
রাজপথে পোড়ানো হয় নেতানায়াহুর সম্বর্ধনা জানানোর ব্যানার এবং পোস্টারও।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলির সাক্ষাৎকার।
We have obviously worked with the Secretary General at the United Nations. I think he is looking to put a special envoy that goes actually to Bangladesh and Burma to look at the situation.
এছাড়াও রয়েছে আলাপন, আজকের বিষয় বিশ্ব মানবাধিকার পরিস্থিতি। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের সেনেটে আজ শুক্রবার থেকে আবারও সরকারের ব্যয় সংকোচন বিলটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার সরকারি কাজকর্ম আজ মধ্যরাতের পরেও চালু রাখার বিষয়ে বিল পাশ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্ক শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে এক টুইটার বার্তায় স্বীকার করেছেন যে ওই বিলটি পাশ করার জন্য ডেমোক্রেটদের সমর্থন পাওয়ার প্রয়োজন রয়েছে। তবে তিনি বলেছেন, ডেমোক্রেটরা অভিবাসীদের সুরক্ষার যে দাবি করছে তা এই বিলের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে এবং এর ফলে সরকারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয়ে দুই দেশ ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি চূড়ান্ত করার পরেও উত্তর রাখাইন থেকে রোহিঙ্গারা নিজ বাস্তুভিটা ছেড়ে বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত রেখেছে। এ বিষয়টি নিয়ে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
এখনও অনেক মানুষ নাফ নদীর অপর প্রান্তে অপেক্ষমান রয়েছেন বলে নতুন যারা এসেছেন তারা বলেছেন, নৌকা ভাড়া না থাকায় তারা আসতে পারছেন না। এছাড়া অন্যান্য সীমান্ত দিয়েও কম বেশি অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। মাত্র কয়েকদিন আগে উত্তর রাখাইনের কয়েক হাজার বৌদ্ধ ধর্মাবলম্বীর সমাবেশের গুলিতে কমপক্ষে 7 জন নিহত হবার পরে আতঙ্ক দেখা দিয়েছে। এছাড়া নতুন যারা এসে পৌঁছেছেন তাদের ভাষ্য মোতাবেক নিরাপত্তা বাহিনী এখনও উত্তর রাখাইনে জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে। তারা নিরাপত্তাহীনতার কারণেই বাড়িঘর ত্যাগ করে দেশান্তরী হয়েছেন বলে জানিয়েছেন। এদিকে বাংলাদেশে আশ্রয় প্রার্থী বেশ কিছু রোহিঙ্গা শরণার্থী নাগরিকত্ব দিলে ও নিরাপত্তা নিশ্চিত হলে প্রত্যাবাসন এমন দাবিতে কক্সবাজারের ক্যাম্পগুলোতে স্বল্প সময় স্থায়ী এক প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করে শুক্রবার। তবে স্থানীয় পুলিশ এবং প্রশাসন এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের দ্বিতীয় বছর পূর্তি হবে মার্চ মাসের শেষের দিকে। এরই মাঝে তারা 2020 সালের সাধারণ নির্বাচনের চিন্তাভাবনা শুরু করেছে। 2015 সালের নির্বাচনে NLD ব্যাপক ভোটে জয়ী হয়েছিল। তারা পেয়েছিল 33%-এরও বেশি আসন। ওই নির্বাচনে NLD জয়লাভ সম্পর্কে বলা হয়েছিল, মিয়ানমারে গত কয়েক দশকের সামরিক শাসন উৎখাতে জনগণের প্রচেষ্টা এবং NLD-র নেতা আং সান সুচির জনপ্রিয়তাই এর প্রধান কারণ। তবে নির্বাচনী প্রচারের সময় ওই দলের প্রতিশ্রুতি অনুযায়ী মন্থর অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে ওঠা এবং নতুন রাজনৈতিক দলের উন্মেষ ঘটানোর বিষয়ে যে অধোগতি দেখা যাচ্ছে তাতে NLD আবারও 2015 সালের মতো বিপুল ভোটে জয়ী হবে কিনা সে বিষয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। ঢাকার অদূরে তুরাগ নদীর তীরে শুক্রবার থেকে শুরু হয়েছে তাবলিগ জামাত আয়োজিত 53তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় এবং শেষ পর্ব। ভোরের ফজরের নামাজের পর তাবলিগ জামাতের মুরব্বী বাংলাদেশের মাওলানা ফারুক হোসেনের আম্বায়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার 3 দিনের দ্বিতীয় পর্ব। এ বিষয়ে জহুরুল আলমের রিপোর্ট।
দুপুরে ইজতেমাস্থলে জুম্মার নামাজে লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। 12ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় 97টি দেশের 20,000-এর মতো বিদেশি তাবলিগ জামাত অনুসারী অংশগ্রহণ করেছিলেন বলে উল্লেখ করে আয়োজক সংস্থা জানিয়েছে, এবারও কয়েক হাজার বিদেশি ইজতেমায় অংশ নিচ্ছেন। 21শে জানুয়ারি রোববার জোহরের নামাজের আগে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবছরের বিশ্ব ইজতেমার সমাপ্তি টানা হবে। ইজতেমা ইজতেমাস্থল ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং মোতায়েন করা হয়েছে 6,000-এর উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শুক্রবার মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার সিদ্ধান্তের পর এই প্রথম কোনো শীর্ষ কর্মকর্তা ওই অঞ্চল সফর করছেন। বিশ্ব নেতৃবর্গ জেরুজালেমকে রাজধানী ঘোষণা করায় ট্রাম্প প্রশাসনের দারুণ সমালোচনা করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আভিভ থেকে আমেরিকান দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের কথাও ঘোষণা করেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স চার দিনের সফরে মধ্যপ্রাচ্য যাচ্ছেন। ইসরায়েলে যাওয়ার আগে প্রথমে তিনি মিশর এবং জর্ডান সফর করবেন। ভাইস প্রেসিডেন্ট পেন্স ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান ধর্মাবলম্বী এবং ইসরায়েলের সঙ্গে ইভাঞ্জেলিক্যালদের সুসম্পর্ক থাকায় আশা করা হচ্ছে যে ওই অঞ্চলে তার এই সফর সফল হবে। এই সফরে তিনি ফিলিস্তিনি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাঁচ দিনের ভারত সফরে ক্ষুব্ধ কয়েকটি মুসলিম সংগঠন বিক্ষোভ করেছে কলকাতার রাজপথে। এ বিষয়টি নিয়ে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
অল বেঙ্গল মাইনরিটি ইউথ ফেডারেশনের সচিব মোহাম্মদ কামারুজ্জামান বললেন, প্যালেস্টাইনে মুসলিমদের ওপর অত্যাচার চালিয়ে চলেছে ইসরায়েল, তবু সেই ইসরায়েলি প্রধানমন্ত্রীকেই ভারতে কেন নিমন্ত্রণ করলেন নরেন্দ্র মোদী? প্যালেস্টাইনে মুসলিমদের জমি ও সম্পত্তি জবরদস্তি দখল করেছে ইসরায়েল, সবরমতিতে গান্ধী আশ্রমে কেন মোদী নিয়ে গেলেন নেতানিয়াহুকে? তাতেও বিক্ষোভকারীদের আপত্তি, ক্ষোভ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্যালেস্টাইনকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়াকেও রাজপথে পোড়ানো হয় নেতানিয়াহুর সম্বর্ধনা জানানোর ব্যানার এবং পোস্টারও। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সোমালিয়ায় যুক্তরাষ্ট্র পরিচালিত অভিযানে সোমালি বিশেষ বাহিনী আল শাবাব জঙ্গিদের হাতে অপহৃত 32 জন শিশুকে মুক্ত করতে সক্ষম হয়েছে। সোমালিয়ার তথ্যমন্ত্রী আব্দুর রহমান ওমর ওসমান শুক্রবার জানিয়েছেন, সাবেলি এলাকার মধ্যাঞ্চলের একটি স্কুল থেকে ওইসব শিশুদের তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ সম্পর্কে অবশ্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি, তবে ওই অভিযানে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার ইঙ্গিত বহন করে। সংবাদ সংস্থার সূত্রের খবর, ভারতের পরমাণু অস্ত্রের নিশানায় শীঘ্রই চলে আসতে চলেছে গোটা চীন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 5,000 কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমি অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। এ বিষয়টি নিয়ে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গতকালের পরীক্ষা ছিল ক্ষেপণাস্ত্রের প্রথম প্রি ইন্ডাকশন ট্রায়াল, অর্থাৎ সক্ষমতার বিচারে মিসাইলটি উঠতে যাওয়ার পর সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার চূড়ান্ত প্রক্রিয়ার অঙ্গ এই উৎক্ষেপণ করা। ভারতীয় সেনা সূত্রের খবর, 5,000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির নিশানার মধ্যে প্রায় সমগ্র এশিয়া চলে আসবে, ফলে বলাই বাহুল্য গোটা চীন ক্ষেপণাস্ত্রের পাল্লায় চলে আসবে। জানা গেছে অগ্নি 5 ক্ষেপণাস্ত্রকে অন্তর্ভুক্ত করতে ইতিমধ্যে একটি পৃথক রেজিমেন্ট গঠন করেছে তিন বাহিনীর সমন্বয়ে তৈরি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা রক্ত পরীক্ষার মাধ্যমে 8 ধরনের ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার কাজে অনেকটাই অগ্রগতি লাভ করেছেন বলে জানিয়েছেন। বর্তমানে মল বিশ্লেষণের মাধ্যমে কিছু ক্যান্সার শনাক্ত করা বেশ জটিল, তবে এই রক্ত পরীক্ষার মাধ্যমে বেশ কিছু মারাত্মক ক্যান্সার শনাক্ত করা যাবে। ক্যান্সারে আক্রান্ত 1,000-এরও বেশি রোগীর মধ্যে ওই পরীক্ষা চালানো হয়েছে এবং 70% রোগীর ক্যান্সার শনাক্ত করতে তারা সক্ষম হয়েছেন। বৃহস্পতিবার সায়েন্স জার্নালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ওই রিপোর্টটি প্রকাশ করেছেন। গবেষকেরা বলেছেন, মানব দেহের রক্তপ্রবাহে ক্যান্সারের কারণ সৃষ্ট টিউমারের পরিবর্তিত ডিএনএ ও প্রোটিনের ক্ষুদ্র চিহ্ন থাকে। তাদের পরীক্ষায় মানবদেহের জিনের পরিবর্তন হয়েছে কিনা তা দেখা হয় এবং ক্যান্সার রোগীর রক্তে যেসব প্রোটিন দেখা যায় তারও অনুসন্ধান করা হয়। তবে এই পরীক্ষাটি এখনও কার্যকর করতে আরও কিছু সময় লাগবে বলে গবেষকেরা জানিয়েছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। সম্প্রতি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেইলি ভয়েস অফ আমেরিকার গ্রেটা ভ্যান সাস্ট্রেইনকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির নানা দিকের প্রতি বিস্তারিত আলোচনা করেন। উত্তর কোরিয়া, মিয়ানমার এবং পাকিস্তান সহ বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কথা বলেন। এ সম্পর্কেই এখন শুনুন একটি প্রতিবেদন, পরিবেশন করছেন রোকেয়া হায়দার ও আনিস আহমেদ।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যে সম্প্রতি এক ধরনের বোঝাপড়া হয়েছে এবং তারা যে একই পতাকা তলে মিলিত হচ্ছে, সেটি সারা বিশ্বে একরকমের সাড়া জাগিয়ে তুলেছে এবং নানানভাবে বিশ্লেষকরা এটিকে আলোচনা করার চেষ্টা করছেন। তো সম্প্রতি ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে গ্রেটা ভ্যান সাস্টেন নিকি হ্যালির সাক্ষাৎকার নেন। তো এই সাক্ষাৎকারে তিনি এই প্রশ্ন করেছিলেন যে এই বোঝাপড়া যে তারা করছে এবং একই পতাকা তলে মিলিত হচ্ছে, তার তাৎপর্যটা কী? সে সম্পর্কে নিকি হ্যালি বলেন,
I think it's good that North Korea and South Korea are talking, but we shouldn't be misled by the fact that just because they've had talks about the Olympics and this is going to happen.
এটা একটা ভালো লক্ষণ যে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া পরস্পরের সঙ্গে কথা বলছে, তবে আমাদের এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই যে তারা অলিম্পিক নিয়ে কথা বলছে বলেই এবং এতে উত্তর কোরিয়া যোগ দেবে বলে এর মানে এই নয় যে উত্তর কোরিয়ার দিক থেকে বিপদের কোনো আশঙ্কা নেই। যে পর্যন্ত না তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করছে, যে পর্যন্ত না তারা আসলে এটা দেখাতে পারে যে তারা পরমাণু অস্ত্রমুক্ত হতে ইচ্ছুক, সে পর্যন্ত আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। তারা আগেও কথা বলেছে, আমাদের এখন এই ব্যাপারে নিশ্চিত হতে হবে যে তারা কতটুকু কী বাস্তবায়িত করছে, আর এক্ষেত্রে বাস্তবায়ন মানে হচ্ছে তারা বর্তমানে যে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা পুরোপুরি বন্ধ করা।
তাহলে কি নিকি হেলি এমনটি মনে করছেন যে এসবের মধ্যে কিম জং উনের কোনো উদ্দেশ্য রয়েছে? এটা কেবলই কি অলিম্পিক্স নিয়ে তার আগ্রহ, নাকি ওই উপদ্বীপকে এক করা সম্পর্কে তিনি যুক্তরাষ্ট্রকে কোনো বার্তা দিতে চাইছেন? এই প্রশ্নের জবাবে নিকি হেলি বললেন,
I think this is a distraction. I think this is doing what North Korea has always done, which is when things get hot, start talking. But the problem
দেখুন, আমার মনে হয় এটা হচ্ছে আসল বিষয় থেকে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেওয়া। সেটা তিনি বরাবরই করেছেন। উত্তেজনা সৃষ্টি হলেই তিনি কথা বলা শুরু করেন, তবে ওই একই খেলা আমরা আর খেলছি না। আমরা তাদের সঙ্গে আর কথা বলতে চাইছি না, আর এটাও ভাবতে চাইছি না যে তারা হঠাৎ এই সমস্যার সমাধানের পথ খুঁজে পেয়েছে। তাদের বলতে হবে যে তারা অস্ত্র পরীক্ষা বন্ধ করবে, আমাদেরও দেখতে হবে যে তারা সত্যি সত্যি এই পরীক্ষা বন্ধ করেছে, আর তারপর আমাদের এটাও জানতে হবে যে তারা এই কর্মসূচিতে থেকে বেরিয়ে আসবে। উত্তর ও দক্ষিণ কোরিয়া আজ হাত মেলাচ্ছে মানে এই নয় যে হুমকি আর কোনো নেই। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় উত্তর কোরিয়ার ওপর এই চাপ অব্যাহত রাখবে যে তারা পুরোপুরি এই অস্ত্র পরীক্ষা বন্ধ করে দিয়েছে। আমরা কিভাবে এই বিষয়গুলোতে সাড়া দেব, সেই তুরুপের তাস আসলে উত্তর কোরিয়ার হাতেই রয়েছে।
ভ্যান সাস্টেন পাকিস্তান ও আফগানিস্তান সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করেন। তিনি বলেন, একটা বড় সমস্যা হচ্ছে যে আফগানিস্তানের সন্ত্রাসীরা পাকিস্তানের কাছ থেকে সাহায্য পেয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। সেটা একটা বাস্তব হুমকি, বাস্তব সমস্যাও বটে, আর এই কারণে যুক্তরাষ্ট্র সাহায্য বন্ধ করে দিতে চাইছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের প্রথম দিনেই একটা কড়া টুইট বার্তা পাঠিয়েছিলেন এবং নিকি হেলিও পাকিস্তান সম্পর্কে কড়া কথা বলেছেন, বলেছেন সাহায্য কমিয়ে দেওয়ার কথা। সে বিষয়ে হেলি ভয়েস অফ আমেরিকাকে বলেন,
Well, I think what you saw is that through all of our meetings in Afghanistan, there was one thing that continued to ring true.
আসলে আপনি যা দেখছেন তা হলো আফগানিস্তানের সঙ্গে আমাদের সবকটি বৈঠকেই একটা জিনিসই বেরিয়ে আসছে যে যতবার আফগানিস্তান সঠিক পথে যাওয়া শুরু করেছে ততবারই পাকিস্তান তাদের পিছিয়ে নিয়েছে। কারণ পাকিস্তান সন্ত্রাসীদের ওপর নিয়ন্ত্রণ রক্ষা করে চলেছে। আমাদের দৃষ্টিভঙ্গিতে আফগানিস্তানকে নিরাপদ ও স্থিতিশীল দেখার একমাত্র উপায় হচ্ছে যদি আমরা সেই হুমকি নির্মূল করতে পারি। আমরা পাকিস্তানকে এটা জানিয়েছি এবং তাদের সঙ্গে কাজ করার চেষ্টা করছি। তারা অবশ্যই সেটা করতে চায়নি। আমরা এখন তাদের জানাচ্ছি আমরা কাজ চাই। আমরা এই ব্যাপারে মুখ ঘুরিয়ে রাখতে পারি না। পাকিস্তানকে সামরিক সাহায্য বাবদ কোটি টাকা দেব আমরা, আর তারা সন্ত্রাসী পুষবে যারা আমাদেরই সৈন্যদের গুলি করে মারবে, সেটা তো হতে পারে না। আমরা সেটা হতে দিতে পারি না। কাজেই সামরিক সাহায্য কমানোর মানে হচ্ছে তাদেরকে এই বার্তাটি দেয়া। আশা করি তারা আলোচনায় বসবে এবং উপলব্ধি করবে যে তাদেরকে এই ব্যাপারটা বন্ধ করতে হবে। এটা শুধুমাত্র আফগানিস্তানের ব্যাপার নয়, এটা ওই অঞ্চলের ব্যাপারই শুধু নয়, এটা গোটা বিশ্বের ব্যাপার।
বর্তমান বিশ্বের আরেকটি বহুল আলোচিত সমালোচিত সমস্যা হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা সংকট। এ প্রসঙ্গে ভ্যান সাস্টেন স্মরণ করিয়ে দেন যে 2012 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমারের ওপর থেকে আংশিক নিষেধাজ্ঞা তুলে নেন এবং আশা ছিল যে দেশটি গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে এবং তারা আউন সান সুচিকে তাদের নেত্রী হিসেবে নির্বাচিত করে। কিন্তু অগস্ট মাস থেকে আমরা এখন এমন পরিস্থিতির মুখে রয়েছি যেখানে লক্ষ লক্ষ লোককে মিয়ানমারের সামরিক বাহিনী বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে। সেখানে মারাত্মক এক মানবিক দুর্যোগের সৃষ্টি হয়েছে। এখন তারা বাংলাদেশে শরণার্থী শিবিরে রয়েছে। এই মানবিক সংকট নিরসনে জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্র কি আদৌ কিছু করবে? করলে ঠিক কি করতে পারে? এই প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত নিকি হেলি বলেন,
It is one of the worst tragedies I think I've ever seen. I mean, to see exactly the full scope of the ethnic cleansing that has happened in Burma.
দেখুন, আমার মনে হয় আমার দেখা এটা অন্যতম এক ভয়াবহ ট্র্যাজেডি। বার্মায় যে পুরোদমে জাতিগোষ্ঠীগত নিধন চলছে সেটা সাংঘাতিক। তাছাড়া এই যে ঘটনা যে তাদেরকে সামরিক বাহিনী বিতাড়িত করেছে, তাদের সঙ্গে অমানবিক আচরণ করেছে, শিশুদের আগুনে নিক্ষেপ করেছে, নারীদের ধর্ষণ করেছে, এসব ঘটনার কারণেই তো বাংলাদেশে এই শরণার্থীরা চলে গেছে।
তাহলে ঠিক কি করা যেতে পারে?
Well, I think a couple of things. We have obviously worked with the Secretary General at the United Nations. I think he is looking to put a special envoy that goes
Amar mone hoy dutu kaj kora jete pare. Amra jatishongher mohashochiber shonge kaj korechi. আমার মনে হয় তিনি বিশেষ দূত পাঠাবেন বাংলাদেশ ও বার্মায় পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য। আমরা ও সামরিক বাহিনীর উপর চাপ দিয়েছি, তবে আমার মনে হয় না কাঙ্ক্ষিত পরিবর্তন হচ্ছে। তবে বার্মায় যা ঘটছে সে ব্যাপারে আমরা সেখানকার সরকার কিংবা সামরিক বাহিনীর সঙ্গে খুব নরম আচরণ করতে পারি না। তারা যা করেছে তার জন্য তাদের জবাবদিহি করতে হবে। শরণার্থীরা দেশে ফিরে যেতে অত্যন্ত ভয় পাচ্ছে, কাজেই প্রত্যাবাসন খুব সহজ কাজ নয়। আমাদেরকে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
গ্রেট ভ্যান সাস্টেনকে দেওয়া এই সাক্ষাৎকারে রাষ্ট্রদূত হেলি জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থায় যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ করা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।
এবার আলাপন আজকের বিষয়ে বিশ্ব মানবাধিকার পরিস্থিতি, সঞ্চালন করছেন সেলিম হোসেন।
সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আলাপনে আপনারা শুনলেন এই মাত্র আজকের বিষয়, বিশ্ব মানবাধিকার পরিস্থিতি। আসলে হিউম্যান রাইটস ওয়াচ নামে আন্তর্জাতিক মানবাধিকার যে সংস্থাটি রয়েছে তার রিপোর্ট বেরিয়েছে এই দুদিন হলো মাত্র। এই রিপোর্টের প্রেক্ষিতেই বিশ্বে মানবাধিকার পরিস্থিতি কী রয়েছে সেই নিয়ে আজকে আলোচনা। আমার সঙ্গে রোকেয়া হায়দার আছেন। রোকেয়াপা, আমরা শুরু করতে পারি আজকের অনুষ্ঠান?
আরেকটি কথা সেলিম, যে সম্প্রতি কিন্তু চাইল্ডস রাইট যে ফোরাম আছে, চিলড্রেন্স রাইট ফোরাম বাংলাদেশে, তাদেরও একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে শিশুদের ওপর অত্যাচার নিপীড়নের কথা নিয়ে।
তো এই সব মিলেই আমরা আলোচনার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি দুজন মানবাধিকার নিয়ে কাজ করেন, একজন লেখালেখি করেন, সাংবাদিক, আর একজন আইনজীবী। প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা থেকে। আপনাকে স্বাগত।
জি, আপনাকে ধন্যবাদ।
আর মনির হায়দার বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক, বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন, জয়েন্ট এডিটর ডেইলি মানব জমিন। মনির হায়দার, আপনাকে স্বাগত।
জি, আপনাকেও ধন্যবাদ। আমি বলে রাখি একই সঙ্গে যে আমি কিন্তু বাংলাদেশের সুশাসনের জন্য নাগরিক যে প্রধান সিভিল সোসাইটি অর্গানাইজেশন ওটার সঙ্গে যুক্ত আছি, আমি ওটার নির্বাহী কমিটির সদস্য।
আচ্ছা, তো তাহলে আমরা আলোচনা শুরু করতে পারি সেলিম।
আলোচনার আগে আমি কি ছোট্ট করে একটু তথ্য দেব এক মিনিটের মধ্যে?
অবশ্যই।
আচ্ছা, মানবাধিকার যে রিপোর্টটি বেরিয়েছে হিউম্যান রাইটস ওয়াচের, এর মূল কথা হচ্ছে যে 2017 সালে বিশ্বের প্রায় নব্বইটি দেশের মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনা করে প্রতিবছরই করেন, তারা এবারও করেছে। এবং এই রিপোর্টের মূল কথা যেটি তারা বলেছে সেটি হলো যে বিশ্বে অথরিটেরিয়ান মানে কর্তৃত্বপরায়ণ
যেসব
সরকার তাদের দৌরাত্ব্য বেড়েছে এবং তার কারণে
মানবাধিকার পরিস্থিতির
অবনতি হচ্ছে। আর এই এই সংগঠনের যে নির্বাহী পরিচালক কেনিথ রথ, তিনি এই রিপোর্টটি দিয়েছিলেন। কিন্তু আমি এখন একটুখানি সাউন্ড বাইট শোনাতে চাই লন্ডনে হিউম্যান রাইটস ওয়াচের যে পরিচালক রয়েছেন, এর নাম হচ্ছে ডেভিড মেফেম,
তার বক্তব্য কিছুটা আছে,
তার বক্তব্য একটু শোনাতে চাই। এই কারণে যে যুক্তরাষ্ট্রকে বিশেষ করে এইবারকার রিপোর্টে যেভাবে সমালোচনা করা হয়েছে মূল বিষয় ছিল তার ভিতরে, সেটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী বৈষম্যবাদী এবং মাদক অনুক্রমে নীতিমালা গ্রহণের জন্য সমালোচনা করে কিছু বক্তব্য, এই কারণে তার বক্তব্য শোনাব এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটু বক্তব্য শুনে আমরা মূল আলোচনায় যেতে
বেশ
আমরা ডেভিড মেমফেমের বক্তব্য শোনাই।
The attack on the judiciary, the attack on the press, his anti-Muslim ban, the demonization of minorities.
শুনলেন ডেভিডের বক্তব্য যে প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে মানবাধিকারকে একটুখানি,
হ্যাঁ, সংখ্যালঘুদের প্রতি তিনি সঠিক আচরণ করছেন না, মুসলমানদের বিরোধিতা করছেন,
অভিবাসন বিরোধী কাজকর্ম
করছেন।
কিন্তু এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং হোয়াইট হাউস কি বলেছে সেটিও আমরা একটু শ্রোতাদেরকে শোনাই।
হ্যাঁ হ্যাঁ,
I am the least racist person you have ever interviewed, that I can tell you.
আচ্ছা, যুক্তরাষ্ট্র এবং গোটা বিশ্বের যে রকম সমালোচনা এই রিপোর্টে আছে তেমনি কিন্তু বাংলাদেশ সম্পর্কেও এই রিপোর্টে খুব ভালো
ভাবে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বললেন যে তিনি কিন্তু বর্ণবাদী নন, মানে বর্ণবাদী মানে সবথেকে কম যাদের সাক্ষাৎকার তারা নিয়েছে, হয়তো তিনি আগেকার প্রেসিডেন্ট এবং বিশিষ্ট ব্যক্তিত্বের কথা বলেছেন যে যাদের সাথে তারা আলোচনা করেছে সাক্ষাৎকার নিয়ে
মিন করতে চেয়েছেন,
হ্যাঁ সেটাই, তাদের মধ্যে তিনি সবথেকে লিস্ট রেসিস্ট,
হ্যাঁ
এই কথাটি বলেছেন।
আচ্ছা, এবার কি আলোচকদের কাছে যাব একটু বিশ্লেষণ শোনার জন্য?
হ্যাঁ, তাদের বিশ্লেষণ শুনে আমাদের কিন্তু ঢাকা থেকেও কিছু তথ্য এসেছে,
সেটা আমরা মতিউর রহমান চৌধুরী চমৎকার একটি রিপোর্ট পাঠিয়েছেন যার মধ্যে অ্যাডভোকেট সুলতানা কামালের একটি ছোট্ট ইন্টারভিউ আছে, তো সেটা শোনার আগে আমি মনে হয় অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আপনাকে একটু আমন্ত্রণ জানাই এই রিপোর্টের কি প্রতিক্রিয়া বাংলাদেশে।
দেখুন, আমাদের হিউম্যান রাইটস ওয়াচ সারা বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে রিপোর্টটা প্রকাশ করেন এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই যে অ্যাটলিস্ট যতটুকুই আসুক সেই রিপোর্টগুলো মানুষের সামনে আসে, এবং যদি যে সমস্ত রাষ্ট্রের অভ্যন্তরে এই সমস্ত মানবাধিকার পরিস্থিতির দুর্বলতা বা অবস্থা সৃষ্টি হয় সেখানে যারা রাষ্ট্র পরিচালনা করেন ওই তথ্য দিয়ে যদি তারা সেখানকার মানবাধিকার পরিস্থিতি উন্নত করতে পারেন তাহলে হয়তো এই রিপোর্টের যথার্থতা আসবে। আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে যে রিপোর্টটা দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে যতটুক কথা, তা আমি মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের পরিস্থিতি যদি রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি থাকতো তাহলে কিন্তু পরিস্থিতিতে আমাদের রিপোর্টটা আরো খারাপ আসতে পারত। সেদিক থেকে আমরা কিছুটা স্বস্তিতে আছি যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে গুম, তারপরে পুলিশি নির্যাতন, হত্যা, এই এই সমস্ত অভিযোগের মধ্য দিয়ে আমাদের রিপোর্টে প্রতিফলিত হয়েছে, সাথে সাথে রোহিঙ্গাদের যে এখানে অনুপ্রবেশ এবং সেখানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা ফলাও করে এই রিপোর্টে বলা হয়েছে। তো প্রথমত হলো যে আমাদের দেশে গুম হত্যার ব্যাপারে যে অভিযোগগুলো আছে সে ঘটনাগুলো সত্য, কিন্তু এর মধ্যে কিছু মিশ্র প্রতিক্রিয়া এবং মিশ্র ঘটনা ঘটছে। সেটা হলো সমস্ত ঘটনার জন্যই কিন্তু সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করা যাচ্ছে না, কারণ মাঝে মাঝে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে গুম হওয়ার ব্যক্তিরা হয়তো কোনো সন্ত্রাসী দলে যোগ দিচ্ছে অথবা কিছুদিন পরে ফেরত আসছে অথবা কিছু কিছু বিরোধিতার কারণে হচ্ছে। এই কারণে এই সমস্ত ঘটনার জন্যই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের উপরে দোষ চাপানো যাচ্ছে সেটাও আমরা সুস্পষ্ট বা বলতে পারছি না, কিন্তু তার সত্ত্বেও রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা কিন্তু তাদের দায় থেকে তারা এড়াতে পারেন না, কারণ মূলত রাষ্ট্রের অভ্যন্তরে যদি মানবাধিকার পরিস্থিতির কোনো অবনতি হয়
বা কোনো আপনার মানবাধিকার পরিস্থিতির কারণে আপনার দুর্বলতা অবস্থা দেখা যায়, তার দায়িত্ব রাষ্ট্র পরিচালনাকারীদেরকেই নিতে হয়। আপনি দেখেন যে আজকে মানবাধিকার পরিস্থিতি কিন্তু হত্যা গো নির্যাতনের সঙ্গেই শুধু সম্পর্কিত না, মানবাধিকার পরিস্থিতি আপনার একটা দেশের জনগণ যদি একটু অনিশ্চয়তার মধ্যে থাকে, একটু আপনার ভয় মানে ভয়ভীতির মধ্যে থাকে, সেটাও কিন্তু মানবাধিকার পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। যেটা আজকে খোদ আমেরিকার কথাই বলা হচ্ছে যে ওখানে যারা প্রবাস জীবন করছেন বা যারা ওখানে মাইগ্রেট করে আছেন বা যারা আপনার বিদেশিরা আছেন তারা কিন্তু একটু ভয়ভীতির মধ্যে আছেন, এটাও কিন্তু এক ধরনের মানবাধিকার পরিস্থিতির একটা দুর্বলতম দিক।
হ্যাঁ, সেটাই, সেই কারণে কিন্তু এবারে যুক্তরাষ্ট্রের বেশ সমালোচনা করা হয়েছে।
আমি বলতে যেটা সেটা হলো যে অ্যাজ এ হোল কিন্তু আপনার সারা বিশ্বের অনেক দেশেই কিন্তু এই মানবাধিকার পরিস্থিতির একটি চরম অবনতির দিকেই আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। মানে আমার মনে হয় যে এবারে যদি আপনি যোগ সংখ্যা করে দেখেন, এর আগে রিপোর্ট গুলোতে যতটা দেশের মানবাধিকার পরিস্থিতি হাইলাইট হয়েছে যেখানে দুর্বলতম অবস্থা, এবারে কিন্তু যোগ সংখ্যা আরো বেশি, অর্থাৎ বেশি দেশে মানবাধিকারের এই অবস্থান গুলো দুর্বলতম অবস্থা আছে বলে এই রিপোর্টে ফুটে উঠেছে।
আচ্ছা, আমরা একটু মনির হায়দারের বক্তব্য শুনি।
হ্যাঁ, তার বক্তব্য শুনে নেওয়া যাক।
মনির হায়দার
জি, একটু যদি জেনে নিতে পারি যে কতক্ষণ কথা বলবার সুযোগ পাবো তাহলে আমি সেভাবে কথার পরিধিটা ঠিক করে নিতাম।
না, প্রথমে আপনি সূচনা বক্তব্য এক দুই মিনিটের দিতে পারেন, এরপরে তো আমরা আলোচনা করব। শ্রোতারা ফোন অলরেডি একজন লাইনে আছেন, আপনার নিউ ইয়র্ক থেকে একজন লাইনে আছেন, আকবর হায়দার কিরণ আমাদের সঙ্গে।
আমি কি তাহলে বলবো না তাকে তার টেলিফোন?
না না, বলেন আপনি, বলুন।
এখানে আমি মনে করি যে মানবাধিকার ইস্যুতে মোটা দাগে আমাদের জন্য আজকের আলোচনায় তিনটি বিষয় আসতে পারে বা তিনটা অংশ রয়েছে এখানে, আর ব্যক্তিগতভাবে আমার জন্য হয়তো তিনটা বিষয়। একটা হলো যে আপনি বললেন যে বিশ্বে মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে যে কর্তৃত্ববাদী শাসনের উত্থান বা বাড়ন্ত যেটা হচ্ছে দুনিয়া জুড়ে, সেটা একটা কারণ। আর আমি মনে করি একই সঙ্গে দুনিয়া জুড়ে বা দুনিয়ার অনেক বড় বড় দেশে দেখা যাচ্ছে যে সংকীর্ণতাবাদের এক ধরনের উত্থান ঘটছে, যেটা আমরা মানে সাম্প্রতিক কালে যুক্তরাষ্ট্র বা আমরা ভারতবর্ষের কথা বলতে পারি। এই সংকীর্ণতাবাদের কারণেও নানা ধরনের মানবাধিকার লঙ্ঘন বা অবনতির ঘটনাগুলো ঘটছে। আর আরেকটা দিক হলো যে বাংলাদেশের কথা তার আগে কর্তৃত্ববাদী শাসনের জায়গাটা একটু আসি, যে দেখা যাচ্ছে দুনিয়া জুড়ে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশে যেখানে যেখানে ব্যাপক হারে মানবাধিকারের লঙ্ঘন ঘটছে বা দিনে দিনে মানবাধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে, সেই জায়গাগুলোতে কিন্তু কর্তৃত্ববাদী শাসনের উত্থান হচ্ছে আপনার বড় বড় শক্তি যেগুলো বা যে সমস্ত শক্তিকে আমরা পরাশক্তি বলি বা অনেক ক্ষেত্রে সভ্য দুনিয়া বলি, তাদের অনেক পৃষ্ঠপোষকতায়, অনেক ক্ষেত্রে তাদের প্রত্যক্ষ বা কখনো পরোক্ষ সহযোগিতায় এই সমস্ত কর্তৃত্ববাদী সরকারগুলো তৈরি হচ্ছে। এর কারণ হয়তো দুনিয়া জুড়ে যে ক্ষমতার যে টানাটানি বা ক্ষমতার যে মেরুকরণ, সে কারণে এই কর্তৃত্ববাদী শাসকেরা সুবিধা পাচ্ছে এবং তারা দেখা যাচ্ছে নানা ধরনের সাপোর্ট বা বিভিন্ন দিক থেকে তারা সুরক্ষা পেয়ে যাচ্ছে, এবং সে কারণেই কর্তৃত্ববাদী শাসনের উত্থান হচ্ছে আর মানবাধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে। বাংলাদেশের কথা যদি বলি, যে দেখুন বাংলাদেশে মঞ্জিল ভাই যেটা বললেন, হ্যাঁ সেটা আমরা বলতেই পারি যে এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা ততটা না থাকবার কারণে হয়তো পুলিশি নির্যাতন বা এই ধরনের কিছু ঘটনার মধ্যে সীমাবদ্ধ আছে। আমি একজন সাংবাদিক হিসেবে ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যে হয়তো সেটা আমার সঙ্গে মঞ্জিল ভাই একমত হবেন কিনা, যে বাংলাদেশে হিউম্যান রাইটস ওয়াচ বা অপরাপর যে আন্তর্জাতিক সংগঠনগুলো, তারা বাংলাদেশ পরিস্থিতির উপরে রিপোর্ট তৈরি করে বা যে কোনো দেশের উপর পরিস্থিতি রিপোর্ট তৈরি করে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টের আলোকে। কিন্তু আমরা জানি যে বাংলাদেশে একটা অবস্থা তৈরি হয়েছে যে বাংলাদেশের সব ঘটনা কিন্তু সংবাদ মাধ্যমে আসছে না, অনেক ঘটনা দেখা যাচ্ছে আংশিক আসছে। কারণ হলো বাংলাদেশে দু ধরনের সেন্সরশিপ চালু আছে, একটা হলো সেলফ সেন্সরশিপ আর একটা হলো ইনডাইরেক্ট সেন্সরশিপ। আপনি দেখবেন বাংলাদেশের গণমাধ্যমগুলোর মালিকানা কাদের কাছে, বেশিরভাগ ক্ষেত্রে যখন যারা ক্ষমতায় থাকে কোনো না কোনো ভাবে তাদের সমর্থিত লোকজন গণমাধ্যমের মালিকানায় যুক্ত হয়ে যাচ্ছে কিংবা গণমাধ্যম পরিচালনার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তারপরে গণমাধ্যমকে টিকে থাকবার জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বা ব্যবসা বাণিজ্যের ব্যাপার স্যাপার রয়েছে, সেগুলোও নানাভাবে সরকার কিংবা সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন সংস্থা দ্বারা নিয়ন্ত্রণ করা হয় বা এক ধরনের চাপ থাকে সেখানে। ফলে সব ঘটনা বা সব কথা যে সংবাদ মাধ্যমে গণমাধ্যমে সঠিকভাবে আসছে বা পুরোপুরি আসছে তা না, যে কারণে হিউম্যান রাইটস ওয়াচের যে রিপোর্ট সেখানে বাংলাদেশের যে অংশটুকু এসছে আমি মনে করি সেটা আংশিকভাবে সেখানে প্রতিফলিত হয়েছে। বাংলাদেশের পরিস্থিতির একটা ভালো দিক বলতে পারি যে এখন থেকে এক দশক আগে বাংলাদেশে একটা জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়েছে সরকারি উদ্যোগে বা রাষ্ট্রের তরফ থেকে। এটা যেমন একটা ভালো দিক, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যদি গত এক দশকের মানবাধিকার কমিশনের ভূমিকা পর্যালোচনা করি, আমরা দেখব যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাহেবদের বা সামগ্রিক অর্থে কমিশনের প্রধান ভূমিকাই যেন সরকারকে সুরক্ষা দেওয়া, বিভিন্ন ঘটনায় সরকার যাতে বিব্রত বোধ না করে বা মানবাধিকারের ঘটনাগুলোকে বরং সরকারের দৃষ্টিতে ব্যাখ্যা বিশ্লেষণ করার একটা প্রবণতা আমরা দেখি মানবাধিকার কমিশনের পক্ষ থেকে।
অনেক দেশেই দেখা যায়, সেটা বাংলাদেশ শুধু নয়, অনেক দেশেই দেখা যায় যে মানবাধিকার কমিশন, যেটা সরকারি মানবাধিকার কমিশন থাকে, সেটা কিন্তু সরকারেরই মানে
সমর্থন করে। এটা তৃতীয় বিশ্বের ক্ষেত্রে এটা আমি বলছি আর কি, যে উন্নয়নশীল দেশগুলোতে বা পিছিয়ে পড়া দেশগুলোতে যেখানে কর্তৃত্ববাদী শাসন আছে এক কথায়, সেই জায়গাগুলোতে মানবাধিকার কমিশন বা অপরাপর যে সাংবিধানিক কমিশন বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এগুলো জনগণের ভয়েস না হয়ে বা নিরপেক্ষ ভূমিকা না নিয়ে তারা দেখা যায় যে সরকারের
এটার একটি অন্যতম কারণ হলো যে বাংলাদেশ ও অন্যান্য দেশে মানবাধিকার কমিশনের যে আইনটি, সেই আইনটি যারা ক্ষমতায় থাকে তারাই আইনটি করেন, এবং আইনটি করার সময় এমন ভাবে আইনটি করা হয় যাতে মানবাধিকার কমিশন স্বাধীনভাবে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের জন্য তেমন কাজ করতে পারে না। এটা যেমন আমাদের আগের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং বর্তমান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কিন্তু বারবার একই কথা বলে আসছেন, ওনারা অনেক ঘটনার ক্ষেত্রে কিন্তু ওনার নিজস্ব তদন্ত করছেন, অভিযোগ পাচ্ছেন, কিন্তু অভিযোগের ব্যাপারে ওনারা কিছু করতে পারছেন না। এই বিষয়টা কিন্তু আমাদের ফুটে উঠেছে এবং এই
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসাবে যখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়, যে কোনো সরকার, আগের সরকারও তাই করেছে, এমন ব্যক্তিকেই বেছে নিয়োগ দেয় যে কখনো সরকারের প্রতি অকৃতজ্ঞ হবে না।
হ্যাঁ, সেটাই। যাই হোক, আমরা এখন আকবর হায়দার কিরণের বক্তব্য শুনে নি। হ্যালো।
আসলে আমি মাঝখানে মানে এই এত চমৎকার আলোচনা হচ্ছে, এত মানে এই দেশের বসবাসকারী হয়েও মনে হচ্ছে যে এই এই সবচেয়ে বড় দৃষ্টিতেও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কারণ প্রেসিডেন্ট যেভাবে কথা বলছেন, ধরুন একটা এক্সাম্পল দিতে পারে যে তিনি হেসিয়ানদেরকে যেভাবে মানে বিশ্বাসিত করেছেন, তো এটা তো একটা মানবাধিকারের প্রচন্ড লঙ্ঘন আর কি, অত্যন্ত মানে মানবতার পরাজয় বলা যায় আর কি। তো আমাদের বাংলাদেশে তো মানে যেটা বছরের পর বছর, যুগের পর যুগ যেটা হয়ে আসে, যেমন আমাদের দেশে সংখ্যালঘু যারা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের উপরে যে অত্যাচার হয়, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, মন্দির পুড়িয়ে দেওয়া হয়, তো এইসব তো আর মানে সেম ওল্ড স্টোরি, বারবার রিপিট হয় আর কি বিভিন্ন সরকারের আমলে। তো আওয়ামী লীগকে মনে করা হয় যে ওরা খুব মানে যারা সংখ্যালঘু হিন্দু ওদের প্রতি তাদের অনেক সহমর্মিতা আছে, কিন্তু দেখা গেল যে এই আমলেই, আওয়ামী লীগের সরকারের আমলেই বেশি বেশি আরো ওরা অত্যাচারিত হয়েছে বা মন্দির পোড়ানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে মানে আমাদের দেশ এবং যুক্তরাষ্ট্র তথা সারা পৃথিবীতে মানবাধিকার আসলেই অনেক পরিমাণে লঙ্ঘিত হচ্ছে এবং মানবতার পরাজয় হচ্ছে। তো আমি জানি না আজকে যে বিশেষজ্ঞ যারা অংশগ্রহণ করছেন, মনির হাজার এবং আরেক ভদ্রলোক, তাদের আলোচনা অত্যন্ত মানে ভালো লাগছে এবং আপনাদের আলোচনা শুনে আরো নিজেকে সমৃদ্ধ করার ইচ্ছা করছি। থ্যাংক ইউ ভয়েস অফ আমেরিকা।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী যে রিপোর্টটি পাঠিয়েছেন, আমরা কি সেটা
শুনাই? তার আগে আমি বলে দিতে চাই শ্রোতাদের যে আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে আমাদের শুক্রবারের আলাপন অনুষ্ঠান শুনছেন। আজকের বিষয় বিশ্ব মানবাধিকার পরিস্থিতি, এবং এতে আমাদের সাথে দুজন রয়েছেন প্যানেলে, অ্যাডভোকেট মনজিল মোরশেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, আর মনির হায়দার, তিনি হচ্ছেন ডেইলি মানব জমিনের সহকারী সম্পাদক,
হ্যাঁ
এখানে আছে নিউ ইয়র্কে এখন। তো আমরা তাদের সাথে, তারা আমাদের সাথে যোগ দিয়েছেন এই প্যানেলে, আর আমরা এখন তাহলে মতিউর রহমান চৌধুরীর রিপোর্টটি শুনে নেব।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের মতে, বাংলাদেশ নামক রাষ্ট্র তার নাগরিকদের সমান অধিকার দিচ্ছে না, তাদের মর্যাদারও হানি হচ্ছে, তারা নির্মম অত্যাচার ও হয়রানির শিকার হচ্ছেন। অবস্থা দেখে মনে হয় বাংলাদেশ যেন ক্রমেই সংকুচিত হয়ে আসছে।
যেন সংকুচিত হয়ে আসছে এবং বিভিন্ন ধর্মের, বিভিন্ন বিশ্বাসের মানুষ, মুক্ত চিন্তার মানুষ, মুক্তিবুদ্ধির মানুষ মনে করছেন এই বাংলাদেশটা তাদের আর সেই সংরক্ষণটা দিচ্ছে না তাদের অধিকারের, তাদের মর্যাদাহানি হচ্ছে। শুধু তাই নয়, ক্রমশ তারা নির্মম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে।
বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলনে সুলতানা কামাল বলেন, সংবিধানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা আছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে একটি বিশেষ গোষ্ঠীর দুর্বৃত্তায়নের ফলে কখনও কখনও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিংবা আজকের রাজনীতির যে বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যাচ্ছে সেটার কারণে বাংলাদেশ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। সুলতানা কামাল বলেন, বাংলাদেশে গড়ে প্রতিদিন কোথাও না কোথাও থেকে 3-5টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। গত বছরই কেবল 1004টি সহিংসতার ঘটনা ঘটেছে। তিনি বলেন, গত 3 বছরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুদের উপর নানাভাবে হামলা হয়েছে। হত্যাকাণ্ড থেকে শুরু করে ধর্ষণ, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, মন্দির গির্জা উপাসনালয় ঘিরে ফেলা, হুমকি দেয়া, এমনকি দেশ ছাড়তে বাধ্য করা হয়। সম্মেলনে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের তরফে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিবরণ দেওয়া হয়। এতে বলা হয়, 2017 সালে সংখ্যালঘু সম্প্রদায়ের 82 জন খুন হয়েছেন, প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে 228টি, গণধর্ষণের ঘটনা ঘটে 15টি, আর নিখোঁজ হন 21 জন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত সম্মেলনে বলেন, বাংলাদেশের সংবিধান ক্রমেই সাম্প্রদায়িক হয়ে উঠছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাহ, চমৎকার রিপোর্ট, একেবারে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির গোটা চিত্র তুলে ধরেছেন। এবং অ্যাডভোকেট সুলতানা কামালের বক্তব্যে মূল পয়েন্ট
জোরালো বিষয়টি উঠে এসেছে,
সংকুচিত হয়ে আসছে বাংলাদেশের মানুষের মানে মানবাধিকার জায়গা। একটু যদি
মঞ্জিল মোর্শেদের কাছে যাই আমরা, মঞ্জিল মোর্শেদ আপনি একটু যদি বলেন।
যে দেখুন, আপনার যে কথাটা বলা হয়েছে যে সংবিধান সংকুচিত হয়েছে, কথাটা সেটা সত্য নয়। সংবিধানে যে অধিকারগুলো দেওয়া আছে সেই অধিকারগুলো প্রোটেক্ট করার ক্ষেত্রে আমরা সংকুচিত হয়ে যাচ্ছি। আর সবচেয়ে বড় ব্যারোমিটার হলো যে আমার শরীরে যদি টেম্পারেচার বাড়ে সেটাকে মাপার জন্য আপনার আপনার ব্যারোমিটার হলো পারদ, যেটা আপনার টেম্পারেচার মাপি আমরা, সেখান থেকে বোঝা যায় জ্বর কতটুকু উঠেছে। এবং বাংলাদেশে যদি আপনার মানবাধিকারের লঙ্ঘনের ঘটনা কেমন ঘটছে এটা যদি খুব সহজে একটা চিত্র পেতে চান, তাহলে খুব সহজেই আমরা পেতে পারবো যে আমাদের হাইকোর্ট ডিভিশনে এই এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস এর ব্যাপারে কতগুলো মামলা হচ্ছে। অতএব এটি যদি আমরা ধরে নেই, তাহলে শুধু যে স্পষ্টভাবে আমরা পাবো এই চার্জ থেকে যে আমাদের দিন দিন এই সংখ্যাগুলো বাড়ছে। নারী নির্যাতন বলেন, হিন্দুদের উপর নির্যাতন বলেন, সম্পত্তি দখল বলেন, পুলিশি নির্যাতন বলেন, সবগুলো
শিশু নির্যাতনও বাড়ছে। এবারে রিপোর্টে বলা হয়েছে শিশু নির্যাতনও বাড়ছে।
জি জি, গত বছর আমাদের বেশ কিছু শিশু নির্যাতনের ঘটনা চাঞ্চল্যকর যেগুলো বিচার হয়েছে অনেকগুলো, সেগুলো তারপরে আমরা দেখতেছি যে মামলার সংখ্যা গত বছর ছিল তার চেয়ে এবারের সংখ্যা আরো বেশি হচ্ছে। অর্থাৎ এই ব্যারোমিটার থেকে বোঝা যাচ্ছে যে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো অনেক বেশি ঘটছে। এখন সবচেয়ে আমাদের মানবাধিকার লঙ্ঘন ঘটনা ঘটতেই পারে, কিন্তু সেগুলোর রিমেডিগুলো কোথায় পাওয়া যাবে, এই যারা অপরাধী তাদেরকে কিভাবে অপরাধের আইনের আওতায় শাস্তি দেওয়া যায়, বা রাষ্ট্রের পক্ষ থেকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যাতে এই শিশু নির্যাতন, নারী নির্যাতন, হিন্দুদের উপর নির্যাতন বা মানুষ সাংবিধানিক অধিকার লঙ্ঘনের ঘটনা যাতে না ঘটে সেগুলোকে নিয়ন্ত্রণ করা এবং একটা পরিবেশ সৃষ্টি করা যাতে মানবাধিকার লঙ্ঘন না হয় সেই ব্যাপারে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। অর্থাৎ সেই জায়গা থেকে আমরা বলবো যে যে ঘটনাগুলো আমাদের সামনে চলে এসেছে রিপোর্টে, সেই রিপোর্টগুলোও যে পর্যাপ্তভাবে চূড়ান্ত তথ্য তাও কিন্তু না, কারণ এই রিপোর্টগুলোও করা হয়েছে আমাদের দেশের পত্রপত্রিকার তথ্যের উপরে ভিত্তি করে, যেটা মনির হাজার বলতেছিলেন যে পত্রপত্রিকায় কিন্তু সব তথ্য আসে না। অতএব আমাদের যে রিপোর্টটা এসছে, হয়তো এই ঘটনাগুলো যে আছে তার চেয়ে আরো বেশি ঘটনা হয়তো ঘটেছে, কিন্তু আমাদের সামনে সেই তথ্যগুলো নাই। তবে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যে এই সমস্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোতে সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেটি হলো আমাদের মূল কনসার্ন। আমরা কিন্তু অনেক সময় আদালতে যাই এবং আদালতের মাধ্যমে প্রতিকার নেই। এই গত সপ্তাহে আমি একটি মামলায় গত 2014 সালে লালমনিরহাটে একটি হিন্দু পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখল করা হয়েছিল, আমাদের সংগঠন এইচএসসিবির পক্ষ থেকে আমরা রিট পিটিশন করেছিলাম এবং গত সপ্তাহে আদালতের হস্তক্ষেপের কারণে সেই বাড়িটি পুনরায় হিন্দু পরিবারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এরকম ঘটনা শত শত ঘটলেও আমরা কিন্তু সবগুলো আমাদের নলেজে আসে না এবং আমরা আদালতেও যেতে পারি না, আদালত হস্তক্ষেপ করে না। কিন্তু এইভাবে যদি প্রতিকারগুলো দেওয়া যায় এবং আমরা যদি যারা সংগঠনের জন্য মানবাধিকার নিয়ে কাজ করছি বা সরকারের যারা বিভিন্ন এজেন্সি আছে তারা যদি এগুলো প্রতিরোধ করার জন্য, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দূর করার জন্য, স্টপ করার জন্য আমরা সবাই কাজ করি, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এগুলো দূর করা সহজ হবে।
আর সরকারের তরফে যদি কঠোর ব্যবস্থা নেওয়া হয়, এখন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এবং সেটা কার্যকর করা হয়, তাহলে কিন্তু অনেক এই ধরনের ঘটনা সহিংসতা অনেক কমবে।
আমাদের জায়গায় এই জায়গায় একটা দুর্বলতা আছে, অনেকগুলো ঘটনার ক্ষেত্রেই আমরা সবাই জানি, পত্রপত্রিকা আসে, আমরাও জানি মানবাধিকার কমিশনের পক্ষ থেকে, বা আমরাও বলি যে সামওয়ান ইজ রেসপন্সিবল, সে হয়তো গভর্নমেন্টের একটা লয়েন্সফোর্সিং এজেন্সি বা গভর্নমেন্টের একটা পার্ট, সেক্ষেত্রে তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে জোরালো ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয় না অনেক ক্ষেত্রেই, এবং এটি হলো আমাদের এই মানবাধিকার পরিস্থিতি দুর্বল হওয়ার আস্তে আস্তে যে দুর্বল বেশি হচ্ছে এটি হলো অন্যতম কারণ। যে জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করি যে কে এই মানবাধিকার লঙ্ঘনের জন্য দোষী, সেই কর্মকর্তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা হতো, যথাযথ শাস্তি দেওয়া হতো সরকারের পক্ষে, তাহলে কিন্তু ওই লেসন হিসাবে ভবিষ্যতে আমাদের এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমতে পারত। কিন্তু আমাদের এখানে বড় দুর্বলতা আমাদের প্রশাসনের এবং সরকারের পক্ষ থেকে, যে যারা এর সঙ্গে জড়িত থাকে প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যারাই মানবাধিকার লঙ্ঘনের জন্য পথ তৈরি করে তাদেরকে আমরা আইনের আওতায় এনে শাস্তি দিতে পারি না, বরং তারা বুক ফুলিয়ে তারা
আমরা বিভিন্ন সময় আমাদের দেশের পত্র পত্রিকায় এবং বিভিন্ন চ্যানেলে খবরে দেখি যে হঠাৎ করে কিছু কিছু মানুষ হারিয়ে যায়, কেউ কেউ ফিরে আসে, ফিরে আসার সাথে সাথে পুলিশ তাদেরকে আবার আটকও করে আর কি, আটকও করে রিমান্ডেও নেয় আর কি। এক্ষেত্রে দেখা যায় যে হলো এক ধরনের বিভ্রান্তি দেখা যায় মানুষের মধ্যে, যে আসলে মানুষটা কোথায় ছিল, এ ব্যাপারে কোনো সুস্পষ্ট কোনো মানে সঠিক সুস্পষ্ট কোনো সংবাদও পাওয়া যায় না, এটা কেন হয়।
আচ্ছা, আর একজন কে আছেন মোহাম্মদ আব্দুল্লার প্রশ্ন? আচ্ছা, মনির হায়দারের কাছে আমরা যাই। এই ভদ্রলোক যে গুম হওয়া নিখোঁজ হওয়ার কথা বললেন,
তারপরে ফিরে আসে, তারপরে তার কি কারণ ঘটলো, কেন
তিনি গুম হয়েছিলেন, এর একটা বিখ্যাত মানুষের উদাহরণ আছে, যেরকম ফরহাদ মাজারের ঘটনা একটা, তারপরে যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিচার, তো এইসবের কি কোনো ব্যাখ্যা আছে মনির হায়দার?
ব্যাখ্যা আসলে ধরেন আমার জায়গা থেকে, প্রথমত আমি তো একজন প্রাইভেট পার্সন, আর দ্বিতীয়ত এখন আমি বেশ কিছু কাল যাবৎ দেশের বাইরে অবস্থান করছি, তো আমার পক্ষে ব্যাখ্যা দেওয়াটা অসম্ভব।
না, কিন্তু রিমান্ডে নেওয়ার পর ঘটনার কি পরিণতি ঘটলো, তারা কি বললেন,
আমি সেখানেই যাচ্ছি,
সেটা আর বলা জানা যায় না।
যেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে গত বেশ কয়েক বছরে যে গুম, বিশেষ করে মানুষ এভাবে গুম বা ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যাওয়ার, যে ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার যে প্রবণতা শুরু হয়েছে, তারপর থেকে এ পর্যন্ত কেবলমাত্র ফরহাদ মজহারকে দেখছি যে তিনি আস্তে আস্তে কিছু কথা বলছেন, এছাড়া যত মানুষ গিয়েছিলেন এভাবে গুম হয়ে তারা ফিরে এসে কেউ কিছু বলছেন না মুখ খুলে, এবং আমরা দেখি যে প্রায় সকলেই একই ধরনের ভাষা ব্যবহার করছেন, একই ধরনের গল্পের কথা বলছেন, তারা আসল জায়গায় যাচ্ছেন না, চুপসে যাচ্ছেন। এইটা যে কেন হচ্ছে এটা হয়তো আমরা অনুমান করতে পারি, কিন্তু আমাদের পক্ষে আসলে এটা বলা মুশকিল। তবে আমরা কিছু কিছু ঘটনা যদি লক্ষ্য করি, দেখেন যে অন্তত অর্ধেক মানুষের ক্ষেত্রে এটি ঘটেছে যে তাদের পরিবারের সদস্যরা বলছেন তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে, বা তারও বেশি সংখ্যায়, কিন্তু তারা যখন কখনো তাদের হদিস পাওয়া যাচ্ছে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটক করছে, বলছে যে তাদেরকে বিভ্রান্ত অবস্থা বা উদ্ভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখা গেছে অমুক ব্রিজের কাছে বা অমুক রাস্তায়, সেখান থেকে তারা তাকে আটক করছে, করে জেলে পাঠাচ্ছে বা রিমান্ডে নিচ্ছে বা কোর্টে হাজির করছে।
বিএনপির একজন যুগ্ম সম্পাদক সালাউদ্দিন
জি, এখন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এখন তিনি ভারতে অবস্থান করছেন, তার ক্ষেত্রে আমরা জানি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে, এলাকার লোকজনের সাক্ষাৎকার নিয়ে বলেছে যে রাতে তিনি উধাও হয়েছিলেন সে রাতে তার বাড়ির আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকগুলো গাড়িকে দীর্ঘ সময় ঘোরাঘুরি করতে, এমনকি তার বাসার সামনে অবস্থান করতে দেখা গেছে। তার পরিবার সদস্যরা বলছেন যে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে, তারপরে দীর্ঘদিন তিনি নিখোঁজ, তার ব্যাপারে কোথাও কোনো তথ্য নাই, কেউ কিছু বলছে না, অনেকদিন পরে দেখা গেল তিনি ভারতের সীমান্তের ভেতরে তিনি ঘোরাঘুরি করছেন এবং সেখান থেকে তাকে আটক করা হয়েছে অবৈধ অনুপ্রবেশের দায়ে। এখন এই বিষয়গুলো আমরা অনুমান করতে পারি বা সংবাদ মাধ্যম বিভিন্ন তথ্য নিয়ে মানে এক ধরনের যুক্তি মানুষের সামনে হাজির করতে পারে যে হ্যাঁ এই ঘটনাটা আসলে এরকম ঘটেছে, কিন্তু আমরা দেখি রাষ্ট্র বা সরকার এখানে নির্বিকার। এই জায়গায় আমি জনাব মঞ্জিল মোর্শেদের সঙ্গে একটু তার কথার সঙ্গে সম্পর্ক হিসাবে বলতে চাই যে হাইকোর্টে ঠিক কি পরিমাণ ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনের মামলা হচ্ছে সেটা একটা ব্যারোমিটার হতে পারে, কিন্তু কোন রাষ্ট্রে যদি স্বয়ং রাষ্ট্র বা সরকার, রাষ্ট্র চালানোর যারা দায়িত্বে থাকেন, তারাই যদি নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত হয়ে যান বা তাদের দ্বারাই যদি অহরহ মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, তাহলে সমাজে অপরাপর যে এলিমেন্টস গুলো আছে যারা মানবাধিকার লঙ্ঘনের প্রবণতার সঙ্গে যুক্ত, তারা তো এই ক্ষেত্রে উৎসাহ পায় এবং তারা অনেক ক্ষেত্রে ছাড় পেয়ে যায়। আমরা দেখি যে সরকার বা রাষ্ট্র নিজে এক ধরনের নাগরিক অধিকার লঙ্ঘন বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে বা ঘটনাগুলো ঘটাচ্ছে বা সরকারের আশ্রয় প্রশ্রয়ে তাদের সমর্থকেরা করছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরকার তার ক্ষমতা কেন্দ্রিক সুবিধাবাদিতার কারণে এমন অনেকের সঙ্গেই সমঝোতা করছে যেগুলো সাধারণ মানুষ পছন্দ করছে না। আমরা যদি দেখি, আমরা দেখবো যে সংবিধানের কথাই বলুন, যে সেখানে একদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে, আবার সেখানে রাষ্ট্রধর্ম ইসলাম আছে। এই যে একটা সুবিধাবাদিতা, এটা আমরা সবাই বলেছি, অনেকবার আলাপ আলোচনা হয়েছে, কিন্তু এগুলো সরকার কানে নিচ্ছে না। আমরা দেখি সরকার জামাত ইসলামকে নিয়ে এসব করছে, বিচার করছে জামাত ইসলামের নেতাদের, যুদ্ধ অপরাধীদের, অন্যদিকে জামাত ইসলামকে নিষিদ্ধ করার কাজটা করছে না। সেটা কিন্তু নির্বাচন কমিশন বলে রেখেছে যে এটা সরকার করবে। আমরা দেখি যে হেফাজতে ইসলামের বিরুদ্ধে বক্তৃতাবাজি হচ্ছে, আবার হেফাজতে ইসলামের সঙ্গে সমঝোতা হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু রাষ্ট্র এবং সমাজের নানা ধরনের অধিকারে, মানবাধিকার বা নাগরিক অধিকারের প্রতি হুমকি তৈরি করছে এবং এটা দিন দিন বেড়েই চলেছে। আমি এখানে একটা সুযোগ নিব, আমাকে আর এক মিনিট সময় দেবেন, যে জনাব মঞ্জিল মোর্শেদ যেটা বললেন যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে নাগরিক অধিকার লঙ্ঘন বা মৌলিক অধিকার লঙ্ঘনের যে মামলা হচ্ছে সেটাকে আমরা ব্যারোমিটার হিসেবে ধরতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে তিনি আমার চেয়ে ভালো জানবেন, তিনি মানবাধিকার নিয়ে কাজ করেন, তিনি জনস্বার্থ সংশ্লিষ্ট অসংখ্য মামলা বিনা পয়সায় বা নিজের গাটের পয়সায় তিনি করেছেন, এখনো করছেন। সমাজের খুবই অল্প সংখ্যক লোক, আমরা যদি শতাংশ হিসাবে ধরি, আমার তো মনে হয় 5% কম মানুষের সামর্থ্য আছে হাইকোর্টে গিয়ে নিজের অধিকারের প্রশ্নে মামলা করা বা রিট করা। তো হাইকোর্টে যেটা হয় সেটা হয়তো একটা দৃষ্টান্ত, কিন্তু এটা বাস্তবতার তুলনায় খুবই সামান্য সংখ্যক।
হ্যাঁ, বেশ, আমাদের একজন শ্রোতা লাইনে আছেন, আমরা তার বক্তব্য শুনে নি।
জি,
হ্যালো।
হ্যালো,
হ্যাঁ বলুন।
হ্যাঁ, আমি বাংলাদেশের পঞ্চগড় থেকে বলছিলাম, ডালিম কুমার।
হ্যাঁ ডালিম কুমার বলুন।
আমাদের তো বিশ্লেষকরা তো মানবাধিকার সম্পর্কে অনেক কিছু বললেন এবং আমাদের এই সাম্প্রতিক বক্তা বিশ্লেষক বলে গেলেন, খুব সুন্দর সুন্দর কথা বলে গেলেন। আমিও সেরকমই কিছু বলতে যাচ্ছি যে মানবাধ শব্দটার অর্থই হচ্ছে যে মানুষের জন্য অধিকার, মানুষের যা পাওয়ার একান্তই মানে দরকার বা জন্মগত অধিকার হিসেবে বিবেচিত। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অধিকার বলতে তো কিছুই নেই। এখানে দেখেন, আমরা যদি সংখ্যালঘুর দিকে তাকাই, সংখ্যালঘুর কোনো অধিকার নাই, আবার সংখ্যালঘুদের উপর নির্যাতন বেশি হচ্ছে, কিংবা সংখ্যাগরিষ্ঠদের কথাই বলুন, সংখ্যাগরিষ্ঠদেরও তো মতামত নেওয়া হচ্ছে না, তাদের ভোটাধিকার হরণ করা হচ্ছে, কিংবা এই বাক স্বাধীনতাও হরণ করা হচ্ছে। আর সর্বোপরি যে মানবাধিকারের বিষয়গুলো দেখেন যে গুম খুন এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের এখানকার বিচার বিভাগের যে আইন কানুন সেটা হচ্ছে যে অনেকটা মিথ্যা নির্ভর। এখন যে অপরাধী তার পেয়ে যাচ্ছে, আবার নিরপরাধীও শাস্তি পাচ্ছে, এটা কিন্তু বিশেষ করে মানবাধিকার নাই বললেই মানে এটা প্রতীয়মান।
ডালিম কুমার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আপনার মন্তব্যই আসলে এবারকার মানবাধিকার যে রিপোর্ট এটা এটাই উঠে এসেছে। আরো একজন আছেন আপনি আমাদের সঙ্গে।
হ্যাঁ শুনে নি। হ্যালো,
আলম সিদ্দিকী আছেন। হ্যালো
জি, আমি আমি শুনছি।
জি বলুন আপনার প্রশ্ন বা মন্তব্যটা।
আমার প্রশ্ন হচ্ছে বর্তমান বাংলাদেশের
আপনি কোথা থেকে বলছেন? হ্যালো কথা বলি। হ্যালো, আপনি কোথা থেকে বলছেন?
জি আমি দিনাজপুর থেকে বলছি, নুরি আলম সিদ্দিকী নূর বলছি।
আচ্ছা আচ্ছা বলুন।
আমি বলছি যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে মানবাধিকার নিয়ে শুধু মানবাধিকার কমিশন বা যারা হিউম্যান রাইটস পুলিশ আছে, হ্যাঁ তারাই শুধু কথা বলে, কিন্তু দেশের যারা নেতা নেত্রী আছে, যারা দেশ পরিচালনা করে, তারা আসলে মুখে বললেও আসলে মানুষের জন্য যে অধিকার যেটা আছে, মানবের অধিকার আছে, সেই অধিকারের বাস্তবায়ন দেখছি না। তো এটা কি আমাদের দেশে সম্ভব?
জি আমরা প্রেক্ষাপটে। আচ্ছা, এই দুজনের প্রশ্নেই কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টের কিছু
বক্তব্যই
উঠে এসেছে যে আসলে কর্তৃত্ববাদী সরকারের কারণেই তারা মুখে বলছেন ঠিকই, জনপ্রিয়তা পাচ্ছেন মানুষের কথা বলে, কিন্তু কাজে
কাজে কিছুই বাস্তবায়িত কিছুই হচ্ছে না বা কাজ কার্যত কিছু দেখা যাচ্ছে না।
আমরা মেজর অংশ বাংলাদেশ নিয়ে যদিও আলাপ করছি, বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকারের যে সূচক এই রিপোর্টে উঠে এসেছে তার ভিতরে দেখা যাচ্ছে যে অন্যান্য যেসব দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার ভিতরে বেশিরভাগ তাদের মৌলিক অধিকারই নেই, যেরকম যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলো মধ্যপ্রাচ্যের
কিংবা আফ্রিকার।
এখানে একটু বলি যে সমস্ত দেশে এখন যুদ্ধ চলছে বা যুদ্ধ পরবর্তী অবস্থা বা যুদ্ধ পূর্ববর্তী অবস্থা, সেখানে তো মানবাধিকার লঙ্ঘনের একটা প্রবণতা বা পরিস্থিতি বিরাজমান থাকে।
এমনকি রোহিঙ্গারা যারা বাংলাদেশে চলে যাচ্ছে মিয়ানমার থেকে তাদের ক্ষেত্রে বলা হয়েছে।
জি ডেফিনেটলি, কিন্তু আমি যেটা বলছি যে বাংলাদেশের জন্য এটা বেশি দুর্ভাগ্যজনক এই কারণে যে বাংলাদেশ আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী আগে একটা রক্তক্ষয়ী যুদ্ধ, যেই যুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, লাখ লাখ মাবন ইজ্জত দিয়েছে, মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তার মধ্য দিয়ে স্বাধীন হওয়া একটা রাষ্ট্র, সেই দেশটা এত ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে এত ত্যাগের বিনিময়ে স্বাধীন হওয়ার অর্ধ শতাব্দী পরেও এসে এমন ভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে যেটা অনেকটা যুদ্ধ পীড়িত দেশে বা যুদ্ধ কবলিত দেশে হয়ে থাকে। তো এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক, কারণ বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছিল, যারা এই রাষ্ট্র স্বাধীন করবার জন্য জীবন দিয়েছিলেন বা যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের লক্ষ্য ছিল এটা এমন একটা রাষ্ট্র হবে আমাদের স্বাধীনতার ঘোষণা অনুযায়ী যেখানে সামাজিক সুবিচার থাকবে, মানুষের ইকুয়ালিটি বা সাম্য থাকবে এবং হিউম্যান ডিগনিটি মানে মানুষের ন্যূনতম মর্যাদা থাকবে বা তাদের অধিকার থাকবে, যে তিনটা ঘোষণা আমাদের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার ঘোষণায় ছিল, যে সংবিধানের সন্নিবেশিত আছে, এই তিনটা লক্ষ্যই চরম ভাবে পদদলিত আছে আজকে। মানে কি এটা ক্রমাগত ভাবে হয়ে চলেছে, দিন যত যাচ্ছে এটা আরো খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে।
আমি মঞ্জিল মুর্শিদ এবং মনির হায়দার দুজনের কাছ থেকে এ বিষয়ে তাদের মন্তব্য শুনতে চাই।
তার আগে কি আমি ওই রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটু হিউম্যান রাইটস ওয়াচের ওই যার বক্তব্য একটু আগে শুনিয়েছিলাম ডেভিড, তার একটি বক্তব্য আছে যে এই রিপোর্টে বাংলাদেশকে প্রশংসা করা হয়েছে হিউম্যান রাইটস
মানে যেভাবে তারা রোহিঙ্গাদের সাহায্য সমর্থন করছে
তার জন্য, কিন্তু এটা সাস্টেইন করবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। ডেভিডের একটু বক্তব্য আমরা শুনি।
One of the things that we're calling for in the report is much more concerted pressure to be applied to the Myanmar authorities. So why isn't there a clear call from key governments around the world for the leaders of the Myanmar military, you know, to have targeted sanctions against them?
আচ্ছা, মানে মিয়ানমারের উপরে বিশ্ব নেতারা কিভাবে চাপ প্রয়োগ করছে এই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বা তাদের যেন আর না করে ভবিষ্যতে, সেটা কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়ে উনি বলছিলেন। আসলে তো রোহিঙ্গা পরিস্থিতির কারণে বাংলাদেশের মানবাধিকারের কতটা ইয়ে হচ্ছে? অ্যাডভোকেট মনজিন মুর্শিদ।
জি, এটা তো খুব সত্য কথা এবং সারা বিশ্বব্যাপী এটা জানছেন যে রোহিঙ্গাদের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। শুধু মানবাধিকার লঙ্ঘনের যে ব্যারোমিটার তার সর্বোচ্চ পর্যায়ে হলো তারা শিকার হয়েছেন, নারী নির্যাতন বলেন, আগুনে ঘর দেওয়া, এক কথায় তাদের সবকিছু একদম ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তারা এখন বাংলাদেশে বাংলাদেশের আশ্রয়ে আছে এবং এখন পর্যন্ত তারা জানতে পারছেন না যে তারা ওখানে যেতে পারবেন কিনা এবং তাদের অরিজিনাল ঘর বাড়ি তারা ফিরে পাবেন কিনা, এই ধরনের কোন পরিস্থিতি
না। আসলে তাদের বসতবাড়ি যা আছে সেটা হয়তো এই মুহূর্তে ফিরে পাবে না বলেই আমরা মানে সঠিকভাবে বলা যায় এইভাবে, এবং তারা অনেকেই ভয় পাচ্ছেন এবং আমরা যে খবরাখবর পাচ্ছি যে সবকিছু দুই সরকারের মধ্যে মিয়ানমার এবং বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি মতৈক্য হওয়া সত্ত্বেও যে 1500 করে পাঠানো হবে প্রতি সপ্তাহে শরণার্থীদের, কিন্তু অনেকেই এখনো আসছে, হয়তো কিছু কম সংখ্যায়, কিন্তু শরণার্থী ওই আশ্রয় প্রার্থীদের আসা বাংলাদেশে চলে যাওয়া এখনো অব্যাহত রয়েছে, প্রতিদিনই তারা চলে যাচ্ছে, আমাদের সংবাদদাতারা সেরকমই জানাচ্ছেন সেখান থেকে।
মানুষের একটি সর্বশেষ ইয়ে হলো যে একটা নিরাপত্তা, মানে আমি বেঁচে থাকবো এই নিশ্চয়তাটা তো প্রথম, তারপরে হলো অন্য সবকিছু। যেহেতু ওখানে তাদের সেই জীবনের নিরাপত্তাটাই তারা পাচ্ছেন না, এই কারণে কিন্তু এখনো আসছেন এবং এখন অনেকে ফিরে যেতে চাচ্ছেন না, কারণ তারা আশঙ্কা করছেন ওখানে গেলে আবার যে 6 মাস পরে তাদেরকে আরো হাজার হাজার লোককে হত্যা করা হবে না, এরকম নিশ্চয়তা নাই।
এবং তাছাড়া তাদের তারা হ্যাঁ তারা আশঙ্কা করছেন যে তারা একটা বন্দী অবস্থায় গিয়ে পড়বেন, তাদের ঘরবাড়ি তো নেই।
দেখেন মানুষ তো সবকিছু, আমাদের রাজনৈতিক পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি সবাই বুঝতে পারে, কারণ আজকে এখানে রোহিঙ্গাদের বিষয় নিয়ে আমাদের সবচেয়ে বড় মিত্র যে যারা ভারত এবং চায়না, তারা যে রোল প্লে করেছে, যে রোলের কারণে কিন্তু আমরা আসলে তেমন কিছু সাকসেসফুলি করতে পারি না। কেন, এটা যদি আজকে অন্য একটা দেশে হতো ধরেন, সেক্ষেত্রে কিন্তু এটা সিনারি হতো ডিফারেন্ট, কিন্তু আমরা কিন্তু একটা সাধারণত বলেন যে একটা দুর্বল দেশ বা যে কোনো কারণই হোক, আমরা হয়তো সেইভাবে ভারত এবং চায়নার সাপোর্ট পাইনি, দেখে আমরা তেমন কিছু করতে পারিনি, এবং এটার পরিণতি কতদিন থেকে বাংলাদেশকে ভোগ করতে হবে সেটি আবার বাংলাদেশের মানবাধিকার অন্যান্য পরিস্থিতির উপরে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে সেটার জন্য আমাদের ভবিষ্যতে অপেক্ষা করতে হবে। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো মনিরাদার যেটা বলেছে সেটি সত্যই, যে এই যে আমাদের যে আমরা সাংবিধানিক আদালতে কতগুলো প্রতিকার আমরা পেলাম সেটার উপরে সবসময় আমাদের মানবাধিকার পরিস্থিতি নির্ণয় করা যায় না। কারণ আমি ব্যক্তিগতভাবে এটার ভুক্তভোগী, কারণ আমার কাছে যতগুলো ঘটনা আসে সবগুলো কি আমি কত অংশ, আমার মনে হয় যে 10% লোককেও তো আমি তাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি না, এই জন্য কিন্তু আমার হৃদয়ও কাঁদে। কারণ আমি তো 90% লোককে দেখছি যে আমি আমার সংবিধানের ব্যবস্থা থাকলেও বিভিন্ন আইনি প্রতিকূলতার মধ্যেও তাদেরকে আমরা প্রতিকার দিতে পারছি না, অর্থাৎ সেই দিক থেকে আদালতের মাধ্যমে সবার পক্ষে সম্ভব না।
আমাদের হাতে একদমই সময় নেই।
আর একটা কথা যেটা সর্বশেষ আমি বলবো সেটা হলো যে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের জন্য বাংলাদেশে আরো ভালো কাজ করা যেত যদি নাকি আমাদের দেশে যারা বুদ্ধিজীবী আছেন তারা যদি
সুশীল সমাজের সহায়তা প্রয়োজন, সেটা সুশীল সমাজে অনেক সময় অনেক দলে মিশে যান। আমাদের হাতে একেবারেই সময় নেই,
আমাদের টাইম আসলে শেষ হয়ে গেছে,
টাইম একদম শেষ হয়ে গেছে। না এক মিনিট, আপনি 10 সেকেন্ডে বলুন।
জি বলুন।
হ্যালো,
হ্যাঁ বলুন।
সেটা হলো যে বাংলাদেশের নাগরিক অধিকারের যে লঙ্ঘন এবং সেটা অনেক ক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক, তার একটা প্রকৃষ্ট উদাহরণ কিন্তু আমি নিজে এবং জনাব মনজিল মোর্শেদ নিজে। আমি বলে রাখি এই সুযোগে যে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে যে কোনো নাগরিকের মতো আমার পাসপোর্ট পাওয়া আমার মৌলিক অধিকার, কিন্তু ব্যক্তিগতভাবে আমি আমার পাসপোর্ট নবায়ন করবার জন্য দীর্ঘদিন আগে এখানে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে দিয়েছি, তারা এটা নবায়নও করছে না, আমাকে জানাচ্ছেও না যে কেন দিচ্ছে না, আমি কোথাও যেতে পারছি না।
যাই হোক, আজকে আমাদের প্রচারের মাধ্যমে এটা হয়তো অনেকের কাছেই পৌঁছবে
এবং আমার বাধ্য হয়ে জনাব
না, আমাদের আসলে সময় অতিরিক্ত হয়ে যাচ্ছে,
হাইকোর্টে রিট করেছি।
আচ্ছা আচ্ছা ভাই, আমাদের হাতে একেবারেই সময় নেই,
কেন আমাকে পাসপোর্ট দেওয়া হবে না। আমি
ধন্যবাদ
জনাব মঞ্জিল মোর্শেদের কাছে আমার কৃতজ্ঞতাও প্রকাশ করিনি।
আচ্ছা ভাই,
অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে,
ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের আলোচনা আজ এখানেই শেষ করতে হয়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
যুক্তরাষ্ট্রের সেনেটে আজ শুক্রবার থেকে আবার সরকারের ব্যয় সংকোচন বিলটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার সরকারি কাজকর্ম আজ মধ্যরাতের পরেও চালু রাখার বিষয় পাশ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্ক শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে এক টুইট বার্তায় স্বীকার করেছেন যে ওই বিলটি পাশ করার জন্য ডেমোক্র্যাটদের সমর্থন পাওয়ার প্রয়োজন রয়েছে। ঢাকার অদূরে তুরাগ নদীর তীরে শুক্রবার থেকে শুরু হয়েছে তাবলিগ জামাত আয়োজিত 53তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় এবং শেষ পর্ব। ভোরে ফজরের নামাজের পর তাবলিগ জামাতের মুরব্বী বাংলাদেশের মাওলানা ফারুক হোসেনের আম্বায়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার 3 দিনের দ্বিতীয় পর্ব। রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয়ে দুই দেশ ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি চূড়ান্ত করার পরেও উত্তর রাখাইন থেকে রোহিঙ্গারা নিজ বাস্তুভিটা ছেড়ে বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত রেখেছেন। গত বুধ এবং বৃহস্পতিবার কমপক্ষে 150 জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শুক্রবার মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার সিদ্ধান্তের পর এই প্রথম কোনো শীর্ষ কর্মকর্তা ওই অঞ্চল সফর করছেন। বিশ্ব নেতৃবর্গ জেরুজালেমকে রাজধানী ঘোষণা করায় ট্রাম্প প্রশাসনের দারুণ সমালোচনা করেন। সোমালিয়ায় যুক্তরাষ্ট্র পরিচালিত অভিযানে সোমালি বিশেষ বাহিনী আল শাবাব জঙ্গিদের হাতে অপহৃত 32 জন শিশুকে মুক্তি করতে সক্ষম হয়েছে। সোমালিয়ার তথ্যমন্ত্রী আব্দি রহমান ওমর ওসমান শুক্রবার জানিয়েছেন সাবিলি এলাকার মধ্যাঞ্চলের একটি স্কুল থেকে ওইসব শিশুদের উদ্ধার করা হয়েছে। সামরিক দিক থেকে ইউরোপের দুই মহাশক্তিধর দেশ ব্রিটেন ও ফ্রান্সের দুই নেতা এক শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন লেনাস রেমকোস। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.